الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আজকের বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমরা দরুদে পাকের ফজাইল, বরকত, নিয়ামত সম্পর্কে কিছু শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর ডেইলি 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। অপর এক হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি 500 বার দরুদে পাক পাঠ করবে, সে আল্লাহ পাক ব্যতীত কারো মুখাপেক্ষী হবে না। ইনশাআল্লাহ তার দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব মোচন হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে ইমপ্রেশন। জি হ্যাঁ, ইমপ্রেশন এই ওয়ার্ডের সাথে, এই শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকেই জানি বুঝি যে ইমপ্রেশন মানে কি। মাদ্রিজ চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পারিবারিক, সামাজিক, দিনি এবং দুনিয়াবি কাজকর্মে ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার ইমপ্রেশন যতটা ইতিবাচক, পজিটিভ এবং ভালো হবে, সে তার ফিল্ডে ততটা ভালোভাবে কাজ করতে পারবে, তার নিজের সম্মানও হেফাজত হবে এবং মানুষও তার মাধ্যমে প্রশান্তি লাভ করবে। যার ইমপ্রেশন নেতিবাচক হবে, নেগেটিভ হবে, যাকে দেখলেই মানুষ দূরে চলে যেতে চায়, যার সঙ্গ নিতে চায় না, হ্যাঁ, তো নেগেটিভ যার হবে, মানুষ তার কাছে আসতে দ্বিধাবোধ করবে, তার নিজের সম্মান ভুলুণ্ঠিত হবে এবং সে তার জীবনের কাজকর্মকেও সঠিকভাবে করতে পারবে না। মানুষ পাহাড়ে যখন চড়ে, পাহাড়ে চড়ার সময় সাধারণত বড় পাথর নয়, বরং ছোট ছোট যে নুড়ি পাথর আছে সেগুলোতে পা পিছলে যায়। এজন্য নিজের ইমপ্রেশন তৈরি করার জন্য যে ছোট ছোট বিষয়গুলোকে আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, যে ছোট ছোট বিষয়গুলোকে আমাদের নজরে আনতে হবে, খেয়াল রাখতে হবে, তো আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল করিম আমাদের ইমপ্রেশনকে ভালো করার জন্য আমাদের সেই প্রথমে যে ছোট ছোট বিষয়গুলো আছে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব, যা আমাদের ইমপ্রেশনকে ইতিবাচক বা নেতিবাচক বানানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে। নাম্বার ওয়ান, সাক্ষাৎকারীর প্রথম দৃষ্টি আমাদের দেহের উপরই পড়ে, আমাদের বডির উপরে পড়ে। সুতরাং আমাদের বেশভূষাই হচ্ছে সর্বপ্রথম আমাদের পরিচিতি, এটা তুলে ধরে যে আমরা কী ধরনের মানসিকতা, আমরা কী ধরনের আচার আচরণ এবং স্বভাবের অধিকারী। যদি আমাদের কাপড়, জুতা, চুল, টুপি, পাগড়ি এই সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুগন্ধিময় হয়, তাহলে তা অন্যদের উপর ভালো ইম্প্যাক্ট ফেলে। এটা ইমপ্রেশন ভালো হওয়ার একটা লক্ষণ, যে বেশভূষা ভালো রাখা, অন্যথায় আমাদের ব্যাপারে মন্দ প্রভাব তৈরি করতে পারে। অনেকেই বলে যে আগে আপনার গঠন দেখেই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই, আপনার যে অবয়ব আছে তা দেখেই একজন মানুষ বিবেচনা করে ফেলবে যে আপনি কোন মাপের, আপনি কেমন ক্যাটাগরির মধ্যে আছেন। এটা একজন বুদ্ধিমান ব্যক্তি বুঝে ফেলে। তো আমরা যদি কারো উপর ভালো ইমপ্রেশন রাখতে চাই, আমাদের গঠন দেখে, আমাদের বেশভূষা দেখে যদি কারোর উপর প্রভাব ফেলতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম নিজের দিকে তাকাতে হবে। এটার জন্য আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার আছে তো তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যখন আপনি বাইরে বের হবেন যে আমাকে কেমন লাগছে, সেটিং টেটিং ঠিক আছে কি না। হ্যাঁ, আমার আচ্ছা, আমি আয়নাতেও দেখে ফেলতে পারি যে আমার কাপড়ের অবস্থা কী, কাপড় দুর্গন্ধময় কি না। আচ্ছা, আমার দাড়ি আছে, দাড়িগুলো সেটিং আছে কি না। অনেকের দাড়ি আছে, একটা দাড়ি কোন দিকে আরেকটা দাড়ি কোন দিকে সে নিজেও জানে না। আচ্ছা, অনেকে বাবরি চুল রাখে, তো বাবরি চুলও মানে এদিক সেদিক হয়ে থাকে। তো মাশাল্লাহ, আমরা সুন্নাতে করিমা তো পালন করবই ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকার মধ্যেই একজন মুসলমানের জন্য বরকত আর বরকত আছে। তো আমার নবী পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি ইনশাআল্লাহুল করিম, এটাই হচ্ছে সর্বোত্তম পোশাক হবে। তো আমরা যদি সাদা লেবাস পরি, দাড়ি রাখি, যদি সম্ভব হয় বাবরি চুল রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সুগন্ধময় যদি নিজেকে রাখতে পারি, ইনশাআল্লাহুল করিম এর ভালো একটা প্রভাব মানুষের মধ্যে পড়বে। আর যেহেতু আমরা কোনো না কোনো সেক্টরের সাথে জড়িত, আমি ছাত্র তো আমাকে স্কুলে যেতে হয়, আমাকে কলেজে যেতে হয়, আমাকে ইউনিভার্সিটিতে যেতে হয়, আমি অ্যাজ এ এমপ্লয়ি আমাকে আমার কর্মক্ষেত্রে যেতে হয়, আমি অ্যাজ এ বিজনেসম্যান আমাকে আমার বিজনেসে যেতে হয়, ব্যবসার কাজে যেতে হয়, আমি একজন মুবাল্লিগ, দিনের দায়ী, আমি দিন প্রচারের কাজে নিজেকে সার্ভ করি, তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে বেশভূষা ভালো রাখতে হবে। এটার একটা ভালো প্রভাব সামনের ব্যক্তির উপর পড়ে থাকে। এরপর নাম্বার যে দুই বা নাম্বার টু পয়েন্ট আমি আপনাদের সামনে রাখতে চাইবো, সেটা হচ্ছে আমাদের কথাবার্তা আমাদের মানসিকতার প্রমাণ বহন করে। জি হ্যাঁ, নাম্বার টু হচ্ছে কথাবার্তা, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার বলার ধরন। তো এর সাহায্যে অন্যরাও আমাদের অভ্যন্তর এটা পরখ করতে পারে যে আমরা কি ধরনের মানসিকতা বহন করছি। কেউ একজন খুব সুন্দর বলেছে, কথা বলো যেন তোমাকে চেনা যায়। আমাদের কথা বলার ধরন যতটা শোভনীয় এবং নম্র হবে, ভদ্র হবে, ততটাই অন্য ব্যক্তির সামনে তা ভালো ইমপ্রেশন তৈরি করবে। এখন আমরা কথা বলি, আমরা কথা বলি তো স্টপই হই না, আমরা কথা বলি তো কথার মধ্যে ভালোর চাইতে মন্দ কথাই বেশি বলি, আমরা কথা বলি সেখানে ফ্যাসাদ তৈরি হয় এমন কথা বলি, গীবত হয় এমন কথা বলি, চুগলি হয় এমন কথা বলি, পরনিন্দা হয় এমন কথা বলি, অপবাদ দেয়া হচ্ছে এমন কথা বলি, অশ্লীল কথা বলি। এই ধরনের কথার দ্বারা সামনের ব্যক্তি বুঝে যাবে যে আমার আসলে ওজন কতটুকু, আমি কেমন মানুষ, আমি কোন প্রকৃতির মানুষ, এটা সামনের ব্যক্তি বুঝে যাবে। তো দ্বিতীয় যে পয়েন্ট, এখানে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে সেটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে। আমরা কথা বলছি তো কোন বিষয়ের দিকে খেয়াল রেখে কথাগুলো বলছি, কী কী বিষয়ে খেয়াল রেখে আমি কথা বলছি। এরপর বলা হচ্ছে যেভাবে আমাদের জবান কথা বলে, একইভাবে শরীরের অন্যান্য অঙ্গ, হাত, পা, চোখ, মাথা ইত্যাদিও কথা বলে থাকে, যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমাদের ওঠা বসা, চলাফেরা, শোনা এবং দেখার পদ্ধতি, হাত পায়ের অঙ্গভঙ্গি, চেহারার এক্সপ্রেশন অন্যদের নিকট অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে যে আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করছি নাকি গুরুত্বহীন মনে করছি, আমরা তাদের সাথে দেখা করে আনন্দিত নাকি আমরা ব্যথিত, আমরা কি তার সাথে সাক্ষাৎ করে খুশি অনুভব করছি নাকি অস্থিরতা অনুভব করছি। এই কারণে বডি ল্যাঙ্গুয়েজও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইমপ্রেশনের ক্ষেত্রে। আমরা কথা বলছি, আমাদের কথা বলার ধরন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কিনা, সাক্ষাৎ করছি, মেলামেশা করছি, কোলাকুলি করছি, মোয়ানাকা করছি, মুসাফাহ করছি, এগুলো কি নবী পাকের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কিনা। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজ যদি নবী পাকের সুন্নাত মোতাবেক হয়ে যায় তাহলে সামনের ব্যক্তি আমাদেরকে মহব্বত আর মহব্বত করবে, তারা আমাদের সাথে মিশতে চাইবে, তারা আমাদের কাছে আসতে চাইবে। সেজন্য সাক্ষাৎ করারও কিছু সুন্নাত ও আদব আছে, মেলামেশা করারও কিছু সুন্নাত ও আদব আছে, কেউ যখন আপনার সামনে কথা বলে আর সেটা শোনারও কিছু সুন্নাত ও আদব আছে। তো এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহুল করিম। এটা যদি আমরা লক্ষ্য রাখতে কামিয়াব হয়ে যাই, আমাদের একটা ইমপ্রেশন অন্যের উপর ভালো পড়বে। এরপর বলা হচ্ছে নাম্বার ফোর, হাস্যোজ্জ্বল চেহারা। জি হ্যাঁ, মুচকি হাসি যে কোনো ব্যক্তির উত্তম গুণাবলী হিসেবে বিবেচিত হয়, যা অন্যের উপর ভালো প্রভাব রেখে যায়। এই হাস্যোজ্জ্বল চেহারায় নতুন সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হতে পারে। কান্নাকান্না অথবা রাগান্বিত চেহারার লোকদের সাথে মানুষ সাধারণত মিশতে চায় না, সেটা যেই হোক না কেন। আপনার ঘরের সদস্যও চাইবে না যে আপনি সবসময় তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকেন। হ্যাঁ, একটা শের এসে গেছে ঘরের মধ্যে, এখন যদি আমি সবসময় মুড নিয়ে বসে থাকি ঘরের মধ্যে তাহলে ঘরের মানুষও কিন্তু আমাকে পছন্দ করবে না। হ্যাঁ, হয়তো বা আপনার সম্মানের কারণে আপনার সমস্ত কাজ সে করে দিবে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে। তো যদি আমরা হাস্যোজ্জ্বল চেহারা রাখি, সবার সাথে হাস্যোজ্জ্বল, দেখবেন যে মুচকি হাসে, যে অন্যকে দেখে হেসে কথা বলে, মুচকি হেসে কথা বলে, তার সাথে সবাই মিশতে চায়। না, আমার ভাইটার সাথে কথা বললেই আমার দুঃখ থাকলেও সেগুলো দূর হয়ে যায়, কারণ আমার ভাইয়ের চেহারাটাই থাকে সবসময় হাস্যোজ্জ্বল। আচ্ছা, আবার কোথায় হাসতে হবে, কোথায় একটু গম্ভীর থাকতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। আমি কোনো মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করতে গেলাম, সেখানে তো আমি আর হেসে হেসে কথা বলবো না, সেখানে অবশ্যই তাদেরকে সমবেদনা জ্ঞাপন করতে হবে। আমার কোনো ভাই দুঃখ নিয়ে আসছে, হ্যাঁ কী হয়েছে, আরে কী হয়েছে, কিছু হবে না, এটা না। পরিস্থিতি, অবস্থা, সিচুয়েশন এগুলো দেখে আপনাকে আপনার রিয়্যাকশন দিতে হবে। যদি হাসতে হয় মুচকি হাসবেন, আর যেখানে সমবেদনা দিতে হয় সেখানে সমবেদনা দিবেন। নাম্বার পাঁচ, যে পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে তা হচ্ছে, কারো সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ধন সম্পদ, পদমর্যাদার পরিবর্তে উত্তম আচরণ এবং একনিষ্ঠতাকে প্রাধান্য দিন। এখন তো আমরা বন্ধু তাকেই বানাই যার কাছে মাল থাকে, আমরা তার সাথে একটু মানে ক্লোজ হওয়ার চেষ্টা করি যে অনেক উঁচু মকামের। এটা দুনিয়াদাররা ভালোই জানে, আপনারাও ভালো জানেন যে এটাই আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা যাদের কাছে মাল থাকে তাদেরকেই বেশি প্রাধান্য দেই, যার কাছে একটু স্ট্যাটাস থাকে, যার কাছে একটু মর্যাদা থাকে, সেটা পরিবারে হোক, আত্মীয় স্বজনদের মধ্যে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, তো আমরা তাদেরকে বেশি প্রাধান্য দিই। কিন্তু বলা হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে যার আখলাক উত্তম, যে একনিষ্ঠ, যে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, এমন মানুষকে প্রাধান্য দেওয়া উচিত। অন্যথায় ধন সম্পদ এবং সম্মান, খ্যাতি এগুলো চলে যাওয়ার সাথে সাথে চোখ সরিয়ে নেওয়া ব্যক্তিকে সমাজের মধ্যে সুবিধাবাদী হিসেবে ডাকা হয়। তো আমাদের সম্পর্ক তো আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে তাদের সাথেই হওয়া উচিত, কেননা তারা কখনো দুনিয়ার এই মোহমায়ার মধ্যে থাকে না, তারা সদা সর্বদা আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থাকে, তারা আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে ডুবে থাকে। তো যারা শুনছেন অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাকেও সেই তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে, প্রশংসা করার প্রয়োজনীয়তা দুধ পানকারী শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেরই ক্ষেত্রে প্রযোজ্য। আপনার আশপাশে যদি কেউ ভালো কাজ করে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট জানাতে কার্পণ্যবোধ করবেন না। এখন তো আমরা শুধু নিজেকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, নিজের বাহবা শোনার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু আমার একটা ভাই, আমার এক বোন, আমার বাচ্চা, আমার বাবা মা, যে কেউ হতে পারে, এক্স ওয়াই জি, আমার কর্মক্ষেত্রে আমার কলিগ হতে পারে, আমার ক্লাসমেট হতে পারে, ব্যাচমেট হতে পারে, তো যার মাধ্যমে কোনো ভালো কাজ হতে দেখবেন না, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, তরক্কি দান করুক মাশাআল্লাহ। আপনি খুব সুন্দর একটা কাজ করেছেন, খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন, তো আমরা এটা করি না। এটা করলে কি হবে, সেই মানুষটার মনের মধ্যে আমার ব্যাপারে একটা ভালো ধারণা জন্মাবে যে না, অমুক মানুষটা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে এবং সে এরকম আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে। এরপর যে পয়েন্টটা এখানে নোট আউট করা হয়েছে সেটা হচ্ছে, বলার সময় সবই বলতে পারে কিন্তু শোনার সময় সবাই শোনে না। বলার সময় সবাই পছন্দ করে যে বলতে থাকুক, এখন তো ফিল্ড পাইছি, মাইক পাইছি, বলতেই থাকবো, বলতেই থাকবো, কাউকে সুযোগ দিব না, কিন্তু না, বলার ক্ষেত্রেও আমার বলাটা কেমন হচ্ছে এটা শুরুতে আরজ করেছি, শোনার ক্ষেত্রেও আমাদের এমন কিরদার, এমন আমাদের মানে অবস্থান হওয়া চাই যে কেউ কিছু বলতে আসছে আমার কাছে, আমি নবিয়ে পাকের সুন্নাতে মোবারকা, যে নবিয়ে পাকের যখন যে কেউ কিছু বলতে আসতো আমার নবিয়ে পাক, বাস আগে তার কথা যতক্ষণ শেষ হয় না ততক্ষণ শুনেই থাকতেন, এরপর ওই কথার উত্তর তিনি দিতে থাকতেন। কথা কেটে কথা বলা কেউ পছন্দ করে না, তাই প্রথমে অন্যের কথা পরিপূর্ণরূপে শ্রবণ করুন, অতপর নিজের কথা বলুন, এটা হচ্ছে সুন্নাতে মোবারকা। আর দাওয়াত ইসলামীতে যে 72 নেক আমলের ব্যাপারে আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন, তো সেখানেও একটা নেক আমল এটা রয়েছে যে আজকে আপনি কোনো মানুষের, কোনো মুসলমানের কথাকে কেটে নিজের কথা বলেছেন কিনা, তো এটা ওখানে আমলের মধ্যে দেয়া হয়েছে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ যে কেউ যখন আমাদের কাছে কোনো বিষয় নিয়ে আসবে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা তার কথা আগে পরিপূর্ণভাবে শুনবো, সে কী বলতে চাইছে, তার কথা কী, তার দরদ কী, তার অন্তরের ভেতর কী আছে সেটা আগে সে বের করুক, এরপর আপনি আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার পরামর্শ যা আছে তাকে ডেলিভার করবেন। এটার ক্ষেত্রে অনেক ভালো একটা ইমপ্রেশন জন্মায়। নাম্বার 8 যে পয়েন্ট এখানে নোট আউট করা হয়েছে তা হচ্ছে, কারো প্রতি অসন্তুষ্টি তৈরি হওয়ার প্রেক্ষিতে যদি নিজের ভুল পরিলক্ষিত হয় তাহলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন, কেননা মীমাংসার ক্ষেত্রে দেরি করাটাও অসন্তুষ্টিকে আরও বেশি বৃদ্ধি করতে পারে। তো কখনো যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় আর আমি দেখছি যে এটা আমারই ভুল, তাহলে লেট না করি, দেরি না করি, তাখির না করি, আমরা তাড়াতাড়ি তার কাছে গিয়ে মাফ চেয়ে নিই। এটা আপনার ব্যক্তিত্বকে আরও মানে ফুটিয়ে তোলে যে না, মাশাআল্লাহ তার ভুল হয়েছে, সে স্বীকার করছে। এখন আমরা স্বীকারই করি না, আরও এই আশায় বসে থাকি যে না, আমি কেন করব, আমি কেন যাব, আমি কেন তার কাছে গিয়ে ক্ষমা এটা চাইব, সে আসুক, দোষ অথচ আমার। তো দুই ক্ষেত্রেই আপনার ইমপ্রেশনকে আপনি ভালো করতে পারেন, দোষ আপনার থাকুক বা না থাকুক, কোনো বিষয়ে ঝগড়া ফেসাদ হয়েছে, কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যদি যে আগে যাবে তার ইমপ্রেশন ভালো হবে অন্যের কাছে। তো আল্লাহ পাক এক্ষেত্রেও আমাদেরকে একটু নজর দেওয়ার চেষ্টা করুক, তৌফিক দান করুক। আপনার আশপাশের লোকজন যদি আপনার মনোযোগ চায়, তাদেরকে অবহেলা করে নিজের ইমপ্রেশনকে দুর্বল করবেন না, এটাও একটা পয়েন্ট, এটা বিস্তারিত আলোচনা হয়েছে। এবার বলা হচ্ছে, মুসিবত এবং কঠিন অবস্থায় কাউকে সমবেদনা জানালে এবং তার মন খুশি করলে সেটা সে সারা জীবন মনে রাখে, অলসতার কারণে এই গুরুত্বপূর্ণ সুযোগকে নষ্ট করবেন না। জি হ্যাঁ, সবচেয়ে একটা মানুষের অন্তরে প্রবেশ করার সঠিক সময় হচ্ছে তার দুঃখে গিয়ে তার দুঃখকে শেয়ার করে নেয়া, তার দুঃখকে ভাগাভাগি করে নেয়া। কেউ ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে আপনি জানেন, কেউ কর্জের মধ্যে আছে আপনি জানেন, কেউ অভাবের মধ্যে আছে আপনি জানেন, কারো বাবা ইন্তেকাল করেছে আপনি জানেন, মা, ভাই, বোন, সন্তান, স্ত্রী ইন্তেকাল করেছে আপনি জানেন, কারো চাকরি চলে গিয়েছে আপনি জানেন, কারো ব্যবসায় লস হয়েছে আপনি জানেন, শুনেছেন, ওই সময়টাই হচ্ছে বেস্ট টাইম, বেস্ট অপরচুনিটি যে আপনি তার কাছে যাবেন, তার মন খুশি করবেন, যেভাবে হোক, সেটা কথা দিয়ে হোক, সেটা টাকা দিয়ে হোক, সেটা তার জন্য দোয়ার মাধ্যমে হোক, দেখবেন ইনশাআল্লাহ সেটা সে সারা জীবন মনে রাখবে, আর এই কারণে সে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গণ্য করবে। এরপর বলা হচ্ছে, প্রতিটি অপছন্দনীয় বিষয়ে রাগান্বিত হওয়ার অভ্যাসের কারণে মানুষ আপনার প্রতি বিরক্ত হতে পারে, নিজের মেজাজকে সবসময় ঠান্ডা রাখার অভ্যাস তৈরি করুন, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারো নিকট যদি নিজের সম্মানকে কমাতে চান তাহলে তাকে উপকারের খোঁটা দিন, কিন্তু আপনি এমনটি করবেন না। অনেক সময় এমনভাবে উপকারের খোঁটা দেয়া হয় যে খোঁটা দানকারী বুঝতেও পারে না যে সে খোঁটা দিচ্ছে। যেমন উদাহরণ, এক ছাত্র তার নতুন গাড়িতে করে শিক্ষককে বাড়িতে দিয়ে আসতে গেল, এমতো অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেল, আপনি বাসে চড়ে কষ্ট করে বাড়ি যাবেন, তাই ভাবলাম আপনাকে গাড়িতে করে দিয়ে আসি। তো এটাও অনেক সময় হয় যে আমরা কথায় কথায় আসলে যে তাকে উপকার করলাম এটা মনে করাই দিচ্ছি, সেটাও আমাদের খেয়াল থাকে না। তো এটা যে শিক্ষককে বলছে ওই শিক্ষকের খারাপ লাগতে পারে, তো ওই শিক্ষক এই কথাটি শুনে খুব খারাপ তো তার লাগলো। তিনি জবাবে বললেন, হে আমার ছাত্র, আমি আগেও বাসে চেপেই বাড়িতে এসেছি, আজও চলে আসতাম, এটা আর নতুন কি। এই কথা শুনে ছাত্র অনেক লজ্জা পেল। তো আমাদেরকেও এই বিষয়ে একটু লক্ষ্য রাখা চাই, আমরা যদি কারো উপকার করি, কখনোই কোনো উপকার করি তাহলে খোঁটা না দিই, মানে আকার ইঙ্গিতে ইশারায় এমন কোনো কথা না বলি যেটার কারণে সে এটা বুঝতে পারে যে সে মনে হয় আমাকে মনে করাই দিচ্ছে, যে আমাকে যে উপকার করেছে সে মনে হয় আমাকে মনে করিয়ে দিচ্ছে। তো এমনটা যাতে আমরা না করি। এবার বলা হচ্ছে উপহার আদান প্রদানের ফলে পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়, কিন্তু উপহারের দাম জিজ্ঞেস করার ফলে এই মহাব্বতও কমে যেতে পারে। অনুরূপভাবে এটা বলে উপহারের গুরুত্ব হ্রাস করবেন না যে আমি আমার জন্য এনেছিলাম কিন্তু ঠিকমতো ফিট হচ্ছিল না, এজন্য আপনাকে দিয়ে দিলাম। এ কথা শুনে অপর ব্যক্তি অনেক খারাপ তার চিন্তাভাবনা চলে আসবে। তো এটাও আমাদের একটু খেয়াল রাখা উচিত, হ্যাঁ ঠিক আছে কোনো একটা জিনিস আমার কাজে আসছে না, আমি যার কাজে আসবে তাকে উপহার স্বরূপ দিয়ে দিই, তাকে এটা বুঝতে না দেই যে এটা আমার কাছে অহেতুক পড়ে আছে কোনো কাজে আসছে না, তো এটা বুঝতে যাতে না দেয়, বাস তার উপকারে আসবে আমি এটা তাকেই উপহার স্বরূপ দিয়ে দেয়। এর পরবর্তীতে যে পয়েন্ট এখানে নোট আউট করা হয়েছে তা হচ্ছে, আমাদের সমাজে টাইম মেনটেন করা চলা ব্যক্তি খুবই কম দেখা যায়, অর্থাৎ সময়ের দিকে খেয়াল রাখা। আপনি কাউকে টাইম দিয়েছেন, আমি অমুক টাইমে আসব, জাস্ট সন্ধ্যা 7টায় আসব, এখন জাস্ট বললেন, শার্প বললেন, কিন্তু আসলেন 8টায় 9টায়, তাহলে আপনার ব্যাপারে ওই ব্যক্তির কি ইমপ্রেশন হবে যে এ তো লেট করে। আচ্ছা এটা যদি একবার হয়, দুইবার হয়, তিনবার হয়, এর পরবর্তীতে সে আপনার ব্যাপারে ধারণাই করে ফেলবে যে এ লেটেই আসবে, 7টা বলবে কিন্তু আসবেই 9টায়, তো আমিও 9টায় যাই। তো এমন করা যাবে না, এর কারণে ইমপ্রেশন নষ্ট হয়। তো টাইম ম্যানেজমেন্ট, টাইম মেনটেন, এটা কিন্তু খুবই জরুরি, এটা অনেকগুলো কাজকে আপনার সহজ করে দেয়। তো টাইম মেনটেন করা আমরা শিখি, ইনশাল্লাহ এটা আমাদের জন্য অনেক উপকার আসবে। ওয়াদা পূরণ করা, ওয়াদা দিয়ে ওয়াদা রাখা, তো এটা তো অবশ্যই দীন ইসলামের মধ্যে এটাকে গুরুত্ব আরোপ করা হয়েছে। আর যারা এর খিলাফ করে, ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে, তাদের ব্যাপারে বলা হয়েছে সে মুনাফিক, মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুক। আর যদি আমি যদি একটা বিষয় না পারি, আমি চাই যে এটা আমি হয়তো বা পারবো না বা নাও পারতে পারি, তাকে বলে দিই যে ইনশাআল্লাহ আমার নিয়ত থাকবে, আমি পূর্ণ চেষ্টা করব, কিন্তু আমি ওয়াদা দিতে পারছি না। তো এটাতে সামনের ব্যক্তিও এটা মাথায় রাখবে, তার মাইন্ডে রাখবে যে না এটা হতেও পারে নাও হতে পারে। এরপর বলা হচ্ছে মোবাইল সবার কাছেই থাকে তবে সবাই কথা বলতে জানে না, তা এভাবে যাকে আপনি ফোন করেছেন সে ট্রেনে বা বাসে উঠতে যাচ্ছে, সিঁড়ি চড়ছে, কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, গ্রাহকের সাথে ব্যস্ত আছে, মোট কথা আমরা তার ব্যস্ততার বিষয়টি মাথাতেই রাখি না, বরং ননস্টপ কথা বলতে শুরু করে দেই। যেমন যে এমন মনে হয় যে সে আমাদের জন্যই হাতে ফোন নিয়ে বসেছিল, যদি প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয় আপনার কাছে কি 2-1 মিনিট হবে কথা শোনার জন্য, তাহলে সে যদি বলে দেয় যে না ঠিক আছে আপনি বলুন, আর যদি শুরুতেই বলে দেয় যে না আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে কল করলে মনে হয় ভালো হয়, তো এটাও একটা ভালো ইমেজ তৈরি করবে যদি আমি শুরুতেই বলে দেই যে ভাই আপনার সময় আছে কি না আমার 2-1 মিনিট কথা শোনার। তো এই বিষয়ে একটু লক্ষ্য রাখা চাই। এরপর বলা হচ্ছে একসাথে থাকার কারণে আমরা একে অপরের প্রতি কিছু না কিছু প্রত্যাশা করে থাকি, এই লেভেলটিকে যদি ইতিবাচক রাখা হয় তাহলে প্রত্যেকের জন্যই উত্তম হবে, কেননা একেবারেই প্রত্যাশা না রাখা কিংবা অনেক বেশি প্রত্যাশা রাখা মানুষকে পেরেশান করে দেয়। উদাহরণস্বরূপ যদি আপনি আপনার সন্তানকে বলেন যে আমি তোমার কাছে প্রত্যাশাই করি না যে তুমি জীবনেও কখনো কোনো উন্নতি অর্জন করতে পারবে, অথবা এটা বললেন যে যত কিছুই হোক তোমাকে পুরো ইউনিভার্সিটিতে টপ করতে হবে, তখন সে পেরেশানিতে নিমজ্জিত হবে যা তার ফিউচারের জন্য ভালো হবে না। তো অধিক প্রত্যাশা রাখা উচিত নয়, আবার একেবারে প্রত্যাশা না রাখা এটাও উচিত নয়। অন্যদের আগ্রহের প্রতি লক্ষ্য রেখে কথাবার্তা বলা উচিত, কেননা যে নিজের ব্যক্তিগত কোনো সমস্যা যেমন অসুস্থতা, উপার্জনহীনতা কিংবা দারিদ্রতায় নিমজ্জিত আছে, তার কোনো আগ্রহ নেই যে পৃথিবীর কোনো এলাকার বরফ গলে যাচ্ছে বা গলছে না এই বিষয়ে সে শুনবে, অথবা অমুক সরকার কতদিন টিকে থাকবে। সে নিজেই এমনি পেরেশানিতে আছে, সে নিজে কোথায় যাবে সেটার সে ঠিকানা পাচ্ছে না, আর আপনি যদি তার কাছে এসে এদিক সেদিকের গল্প শোনান তাহলে তার কাছে তো আরও ভালো লাগবে না। কারো কাছ থেকে কিছু চাওয়া এটা থেকে বাঁচুন, এটাও কিন্তু ইমপ্রেশনকে নষ্ট করে দেয়, কারো কাছে কিছু চাওয়া। কেননা প্রদানকারী যখনই কিছু প্রদান করে সে আহ বলেই প্রদান করে। মানুষ সাধারণত গাড়ি বা মোবাইল চেয়ে ব্যবহার করা ব্যক্তির উপর খুশি হয় না। এরপর বলা হচ্ছে যে মেহমান এক ঘন্টার হোক কিংবা এক সপ্তাহের, অধিক সময় থাকার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে পেরেশান করবেন না। কিছু লোক তো মেহমান বেশিক্ষণ না থাকার কারণে অসন্তুষ্ট হয়ে মেহমানকে পেরেশান করে তোলে এবং নিজের ইমপ্রেশনকেও খারাপ করে। তো এই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখা উচিত। এবার বলা হচ্ছে কথায় আছে প্রতিদিনের যাতায়াত সম্মান কমিয়ে দেয়, যদি প্রয়োজন না হয় তাহলে কিছু সময় বিরতি দিয়ে দিয়ে সাক্ষাৎ করা সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং মজবুত করে তোলে। আপনি যদি প্রতিদিন একটা মানুষের কাছে গিয়ে বসেই থাকেন, কথা বলতেই থাকেন, সে বলবে এর মনে আর কোনো কাজ নাই, খাই দেয় আর কোনো কাজ নাই, শুধু আমার কাছে এসেই পড়ে থাকে, আমার কাছে এসেই দুনিয়ার সব মানে এদিক সেদিকের গল্পগুলো বলতে থাকে, তো এটা আপনার ব্যক্তিত্বকেও নষ্ট করে। সে চিন্তা করবে তার কি আর কোনো কাজ নাই, তার কি কোনো চাকরি বাকরি নাই, তার কি কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার কি কোনো লেখাপড়া নাই। তো এই ক্ষেত্রে আমাদের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। তো অপরকেও এটা ডিস্টার্বের একটা কারণ হয়ে যায়, সে নিজের কাজের মধ্যে যখন ব্যস্ত থাকে আমি তাকে গিয়ে যদি এভাবে ডিস্টার্ব করি তাহলে সেও এটাকে ভালোভাবে নিবে না। এরপর বলা হচ্ছে অনর্থক কটাক্ষ করা কিংবা মস্করা করা থেকে বেঁচে থাকুন, এগুলো মহাব্বতকে নষ্ট করে দেয়। আরও অনেক কথা আছে যেগুলো আমাদের ইমপ্রেশনকে ভালো দিকেও নিয়ে যেতে পারে, আবার খারাপের দিকেও নিয়ে যেতে পারে। তো আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে রেখেছি, প্রায় 20টার উপরে পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি, তো এই বিষয়গুলোর উপর যদি আমরা একটু নজর দেই আর আমলে নিয়ে আসতে পারি তাহলে মনে হয় আমাদেরকে সবাই মহব্বত করতে থাকবে আর আমাদের একটা ইমপ্রেশন ভালো জন্মাবে মানুষের কাছে। তো ইমপ্রেশন ভালো জন্মাকে এটা সবাই চায়। আর আমাদের ওঠা বসা চলাফেরা এটা যদি না বিয়ে পাকের সুন্নাত মোতাবেক হয়, এখানে যা পয়েন্ট আউট করা হয়েছে না, যা আপনাদের সামনে বয়ান করা হয়েছে, এগুলো সব আমার না বিয়ে পাক শিখিয়ে গেছেন, ওনার সুন্নাতে মোবারকার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। তো বাস আমরা যদি না বিয়ে পাকের সুন্নাতে মোবারকার উপরে আমল করা শিখে যাই, ইনশাআল্লাহ দেখবেন সোনাই সোহাগা হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে যা কিছু শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ারও তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।